জ্ঞানারামুলে গোরে দামোদের জীবন, সুন্নতের পথে চলাও হে খোদা। জ্ঞানারামুলে গোরে দামোদের জীবন, সুন্নতের পথে চলাও হে খোদা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান ইলিম ও ইবাদত। এই অনুষ্ঠানে আমরা ওই সকল বিষয় সম্পর্কে জানি যেই বিষয়গুলো জানা আমাদের জন্য অপরিহার্য। ইনশাল্লাহ আজও এর ব্যত্যয় ঘটবে না। আজও আমরা একটি চমৎকার বিষয় নিয়েছি, যে বিষয়গুলো সম্পর্কে আমরা প্রায়শই প্রশ্ন করি, আমাদের জানার আগ্রহ থাকে। তারই মধ্য হতে একটি বিষয় হচ্ছে নামাজ ভঙ্গের কারণ। অনুষ্ঠানের শুরুতে আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ দোয়া উবাইনা সলাতাইনি লা ইউরদ্দ, অর্থাৎ দুটি দুরুদ শরীফের মাঝখানে যে দোয়া পাঠ করা হয় সেটি ফিরিয়ে দেওয়া হয় না। আসুন অনুষ্ঠানের বরকতে আমরাও একবার দুরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা আলোচনা শুনব নামাজ ভঙ্গের কারণসমূহ নিয়ে। কোন কাজ করলে, কি করলে পরে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে, সেই বিষয়গুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। অনেক সময় দেখা যায় যে বিষয়টি না জানার কারণে আমি সব কিছু করলাম, পবিত্রতা অর্জন করলাম, মসজিদে গেলাম এবং সব কিছু সুন্দরভাবে আমি আদায় করলাম, কিন্তু না জানার কারণে, অজ্ঞতার কারণে ওই বিষয়টি আমার দ্বারা হয়ে যায় আর নামাজ আমার ভেঙে যায়, আমি জানিও না সেই বিষয়টি। তো সেই বিষয়গুলো যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি, আশা করি এতে করে আমরা আমাদের নামাজগুলোকে যথাযথ হেফাজত করতে সক্ষম হব। যেমনটা আল্লাহ পাক ইরশাদ করেছেন, হাফিদু আলা সালাওয়াত, যে তোমরা তোমাদের নামাজসমূহকে হেফাজত করো। তো নামাজসমূহকে কীভাবে হেফাজত করব যদি আমরা নাই জানি, তো আসুন আমরা শুনি সেই বিষয়গুলো কি, যে বিষয়গুলোর কারণে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যায়। নাম্বার এক হচ্ছে নামাজের মধ্যে কথাবার্তা বলা। দুনিয়ায় যে সকল কথাবার্তা সাধারণত হালাল রয়েছে, একে অন্যের সাথে আমরা দেখা হলে কথাবার্তা বলি, সালাম দেই, কারো হাঁচি আসলে তার হাঁচির আমরা উত্তর দিই, তো এই যাবতীয় যে কথাগুলো রয়েছে এই কথাগুলো নামাজের মধ্যে বলা যাবে না। কেননা আমরা হাদিস শরীফের মধ্যে শুনেছি যে নামাজ যে হালাল, এই যে হারাম করে দেয় সেটা হচ্ছে আত-তাহরিম ওয়া আত-তাকবীর। নামাজকে কি করে হয়, তাকবীরে তাহরিমের মাধ্যমে জায়েজ কাজগুলোকেও নামাজে হারাম করে নেওয়া হয়, বান্দা হারাম করে নেয়। কেননা তখন বান্দা আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াচ্ছে। আর তাহলিল ওয়া আত-তাসলিম, আর নামাজ থেকে বেরিয়ে আসার যে মাধ্যম হচ্ছে, অর্থাৎ যেই কাজগুলোকে আমি তাহরিমের মাধ্যমে হারাম করেছি সেগুলোকে আবার হালাল করার মাধ্যম হচ্ছে সালাম। তো এই যে বিষয়টা রয়েছে, তে তাহরিমের মাধ্যমে আমরা যে হারাম করে নিয়েছি, তোর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে কথাবার্তা বলা। নামাজে কথা বলা যাবে না, যদি কথাবার্তা কেউ বলে তাহলে তার নামাজ ভেঙে যাবে। নাম্বার দুই হচ্ছে কাউকে সালাম করা, সালাম দেওয়া যাবে না। তিন নম্বরে এটাই বলা হচ্ছে যে সালামের উত্তর দেয়া, তো এর মাধ্যমে কি হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। চার নম্বর হচ্ছে হাঁচির উত্তর দেয়া, যে কোনো একজন ব্যক্তি হাঁচি দিয়েছে আর তিনি আলহামদুলিল্লাহ বলেছেন। এখন আমরা জানি যে কেউ যদি হাঁচি দেয় আর আলহামদুলিল্লাহ বলে তাহলে ইয়ার হামুক আল্লাহ বলতে হয়, এমনকি মুসলমানের যে হক রয়েছে সেই হকের মধ্যে এটাও বলা হয়েছে যে কোনো একজন ব্যক্তি যখন হাঁচি দেয় তার হাঁচির কি করা, উত্তর দেওয়া। তবে নামাজের মধ্যে এটা করা যাবে না। যেমন নামাজে নিজের হাঁচি আসলে চুপ থাকবেন, যদি আলহামদুলিল্লাহ বলেও ফেলেন তবুও কোনো অসুবিধা নেই, আর যদি ওই সময় তা না বলে থাকেন তবে নামাজ শেষ করে বলবেন। অর্থাৎ নিজের হাঁচি এলো আর আলহামদুলিল্লাহ বলেন, তবে বলছেন যে কোনো অসুবিধা নেই। কিন্তু অন্য ব্যক্তি হাঁচি এসেছে, তার হাঁচির উত্তর দিতে গিয়ে বা তার হাঁচি এসেছে সেটার উত্তর দিতে গিয়ে আলহামদুলিল্লাহ বললেন বা ইয়ারহামুকাল্লাহ বললেন, তাহলে কি হবে? নামাজ ভেঙে যাবে। এমন কি সুসংবাদ শুনে উত্তরে আলহামদুলিল্লাহ বললে তাও কি হবে? নামাজ ভেঙে যাবে। এমন কি দুঃসংবাদ, যেমন কারো মৃত্যুর সংবাদ শুনে কি বলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা, এ কারণে কি হয়ে যাবে? নামাজ ভেঙে যাবে। অথচ আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, যখন কোনো দুঃসংবাদ তোমরা শুনবে সেটা ছোটো থেকে ছোটো হোক না কেন, তখনও এই দোয়া পাঠ করার তাকিদ দেওয়া হয়েছে এবং শিক্ষা দেওয়া হয়েছে, তবে নামাজের মধ্যে আমরা সেটা পারবো না। এরপর যদি আমরা দেখি যে বলা হয়েছে আজানের উত্তর দেওয়া, তো আজানের উত্তর আমরা এই অনুষ্ঠানের মধ্যে আমরা শুনেছি যে আজানের উত্তরের কি ফজিলত রয়েছে, যে এই এই এমন এমন ফজিলত রয়েছে, 100,000 নেকি রয়েছে। তো এই যে ফজিলত রয়েছে এটা যখন আমরা নামাজে থাকব না তখন এই ব্যাপারে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে। নামাজের মধ্যে আমরা আজানের উত্তর দিতে পারবো না। যদি কেউ নামাজের মধ্যে আজানের উত্তর প্রদান করে তাহলে কি হবে? তার নামাজ ভেঙে যাবে। এমনকি আল্লাহ তাআলার নাম শুনে উত্তরে জাল্লা জালালহু বলা, এতেও করে কি হয়ে যাবে? তার নামাজ ভেঙে যাবে। এবং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান নাম শুনে উত্তরে দুরুদ শরীফ পাঠ করা, আমরা অনুষ্ঠানের শুরুতেও দুরুদ শরীফ পাঠ করার ফজিলত শুনেছি, এমনকি প্রত্যেকটি অনুষ্ঠানের শুরুতে আমরা দুরুদ শরীফ পাঠ করার ফজিলত শুনি, তবে সেটি নামাজের বাইরে পাঠ করতে হবে। নামাজের ভিতরে হলে কি হয়ে যাবে? নামাজ ভেঙে যাবে। হ্যাঁ, নামাজের মধ্যেও দুরুদ শরীফ পাঠ করতে হয়, আত্তাহিয়াতুর পরে যে দুরুদ শরীফ রয়েছে সেটা, তবে এমনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলাম আর আমি সেই নাম শুনেছি আর এখন আমার দুরুদ শরীফ পাঠ করতে হবে, ওই নিয়তে যদি কেউ পাঠ করে তাহলে তার নামাজ ভেঙে যাবে। অবশ্য যদি দুরুদ শরীফ ও আল্লাহর পবিত্রতা এই কথাগুলো উত্তরের নিয়তে না বলে থাকেন তবে নামাজ ভঙ্গ হবে না। এখন আমরা এই যে বিষয়গুলো আমরা শুনলাম এর মধ্যে হতে কয়েকটা দলিলও শুনে নিই যে এই বিষয়গুলো মূলত নিষেধ হয়েছে কোন দলিলের ভিত্তিতে। তো সেই কয়েকটা দলিল আমরা ইনশাল্লাহ এখন শ্রবণ করব। যেমন আন মুআবিয়াত ইবনুল হাকামি সুলামিয়্যি ক্বালা বাইনা আনা উসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতসা রাজুলুম মিনাল কওমি ফাকুলতু ইয়ারহামুকাল্লাহ ফারামানিল কওমু বিআবসারিহিম ফাকুলতু ওয়াসকুল উম্মিয়াহু মা শা'নুকুম তানযুরুনা ইলাইয়া فجعلوا يضربون بأيديهم على أفخاذهم فلما رأيتهم يصمتونني لكني سكتت فلما صلى رسول الله صلى الله عليه وسلم فبأبي هو وأمي ما رأيت معلما قبله ولا بعده أحسن تعليما منه فوالله ما كهرني ولا ضربني ولا شتمني قال إن هذه الصلاة لا يصلح فيها شيء من كلام الناس إنما هو التسبيح والتكبير وقراءة القرآن যে হাদিসটি বলা হয়েছে এই হাদিসের ভিত্তিতে মূলত এই যে বিষয়গুলো নিষেধ করা হয়েছে তন্মধ্যে অধিকাংশ বিষয় এই হাদিসের মাধ্যমে কি হয়েছে? নিষেধ হয়েছে। তো হাদিসের অর্থ কি? হযরত মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নামাজ পড়ছিলাম, হঠাৎ জামাতের এক ব্যক্তি হাঁচি দিল, তখন আমি নামাজের মধ্যেই বলে উঠলাম ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ আল্লাহ আপনার উপর রহম করুন। এ কথা শুনে উপস্থিত লোকজন আমার দিকে কড়া চোখে তাকাতে লাগলো। আমি আফসুস করে বললাম, হাই আফসুস, তোমাদের কি হলো যে তোমরা আমার দিকে এভাবে তাকাচ্ছ? তখন তারা মুখ দিয়ে কিছু না বলে হাত দিয়ে নিজেদের উড়ুতে চাপড়াতে শুরু করলো। যখন আমি দেখলাম যে তারা আমাকে চুপ থাকার ইঙ্গিত দিচ্ছে তখন আমি চুপ হয়ে গেলাম। অতপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, আমার পিতামাতা তার উপর উৎসর্গ হোক, আমি তার আগে বা পরে তার চেয়ে সুন্দর আদর্শ শিক্ষক আর কাউকে দেখিনি। আল্লাহর কসম, তিনি আমাকে ধমক দেননি, প্রহার করেননি এবং কটুকথাও বলেননি। তিনি কেবল মৃদুস্বরে বললেন, নিশ্চয় এই নামাজে মানুষের কোনো কথাবার্তা বলা সাজে না, নামাজ তো কেবল তাসবিহ তাকবীর এবং কুরআন তিলাওয়াতের জন্য। হাদিসটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে, হাদিস নাম হচ্ছে 537। তো এই যে হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ বললেন যে নামাজ তো কেবল তাসবি অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্রতা, তাকবীর আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ঘোষণা এবং কুরআন তেলাওয়াত। তো এই হাদিসের ভিত্তিতেই মূলত এই বিষয়গুলো নিষেধ করা হয়েছে। অনুরূপ আরও একটি হাদিস এসেছে, সেটা জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা বাআসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في حاجة له فانطلقت ثم رجعت وقد قضيتها فأتيت النبي صلى الله عليه وسلم فسلمت عليه فلم يرد علي فوقع في قلبي ما الله أعلم به فقلت في نفسي لعل رسول الله صلى الله عليه وسلم وجد علي أني أبطأت عليه ثم سلمت عليه فلم يرد علي فوقع في قلبي أشد من المرة الأولى ثم سلمت عليه فرد علي فقال إنما منعني أن أرد عليك أني كنت أصلي وكان على راحلته متوجها إلى غير القبلة। অর্থাৎ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার একটি বিশেষ প্রয়োজনে কোথাও পাঠালেন, আমি গেলাম এবং কাজ শেষে ফিরে এলাম। অতপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তাকে সালাম দিলাম, কিন্তু তিনি আমার সালামের উত্তর দিলেন না। তখন আমার মনে এমন দুশ্চিন্তা উদ্রেক হলো যা একমাত্র আল্লাহই ভালো জানেন। আমি মনে মনে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমার উপর রাগ করেছেন যেহেতু আমি ফিরতে দেরি করেছি। অতপর আমি পুনরায় তাকে সালাম দিলাম, এবারও তিনি উত্তর দিলেন না। এবার আমার মনে আগের চেয়েও বেশি ভয় ও দুশ্চিন্তা কাজ করতে লাগলো। এরপর আমি তাকে সালাম দিলাম, এবার তিনি উত্তর দিলেন এবং বললেন আমি নামাজ পড়ছিলাম বলে তোমার সালামের উত্তর দিতে পারিনি। তখন তিনি তার সাওয়ারির উপর ছিলেন এবং কিবলা ছাড়া অন্যদিকে মুখ করে ছিলেন। হাদিসটি সহি বুখারির মধ্যে বর্ণিত হয়েছে আর হাদিস নং হচ্ছে 1217। তো এই যে হাদিসগুলো রয়েছে, এই হাদিসগুলো আমাদেরকে বলছে যদিও সালাম অত্যন্ত সওয়াবের কাজ আর সালামের উত্তর নেওয়া হচ্ছে ওয়াজিব, তবে সেটা নামাজের মধ্যে কি করা যাবে না, দেওয়া যাবে না। যদি দেয় তাহলে কি হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে আমরা দেখতে পাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর প্রদানের কত গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একে একে তিনবার সালাম দেওয়া হলো, নামাজ শেষ করলেন, অতঃপর সালামের উত্তর প্রদান করলেন, তো অনুরূপভাবে আমরাও কি করতে পারবো না, নামাজের মধ্যে আমরা সালাম তো দিতে পারবোই না, তো সাধারণ যে কথাবার্তা আছে সেগুলো আমরা কিভাবে বলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এছাড়াও হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইসলামের প্রাথমিক যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে থাকা অবস্থায় আমরা তাকে সালাম দিতাম এবং তিনি আমাদের সালামের উত্তর দিতেন। অতঃপর যখন আমরা হাবশা থেকে হিজরত করে ফিরে এলাম, তখন আগের মতো প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম আরজ করলাম, কিন্তু তিনি উত্তর দিলেন না। নামাজ শেষে আমরা আরজ করলাম হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আগে আপনাকে সালাম দিতাম এবং আপনি উত্তর দিতেন, তো এখন উত্তর কেন দেননি? উত্তরে তিনি বলেন নিশ্চয় নামাজের মধ্যে রয়েছে বিশেষ মশগুলিয়াত অর্থাৎ একাগ্রতা। তো নামাজের মধ্যে কী করা যাবে না, সালাম দেওয়াও যাবে না, সালামের উত্তরও নেওয়া যাবে না। তো এই যে হাদিসগুলো আমরা তিনটি হাদিস শ্রবণ করলাম, তো এই হাদিসগুলোর মাধ্যমে এই যে কথাবার্তা যে প্রাসঙ্গিক যে বিষয়গুলো রয়েছে বিশেষত জিকির আসকার সম্পর্কীয় এবং ফজিলতপূর্ণ যে কাজগুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম যে সেই বিষয় ফজিলত সম্পর্কিত বিষয়গুলো যখন আমরা তাকবীরে তাহরিমা বলে নিলাম তখন সাথে সাথে এই বিষয়গুলো আমাদের জন্য হারাম হয়ে যায়, এই বিষয়গুলো আমরা করতে পারবো না, যদি করে ফেলে তাহলে কী হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব নামাজ একাগ্রতার সাথে ধ্যানে আল্লাহ পাকের দিকে মনোযোগী হয়ে খুশু ও খুজুর সাথে নামাজ আদায় করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা সেটি হচ্ছে আমলে কাসির, যে নামাজের মধ্যে এমন কাজ করা যে দূর থেকে কোনো ব্যক্তি দেখে মনে পড়বে যে সে ব্যক্তি নামাজেই নেই, অর্থাৎ এমনভাবে নড়াচড়া, এমনভাবে কোনো কাজকর্মর মধ্যে লেগে থাকা যে দূর থেকে যেন ব্যক্তি মনে করে যে সে ব্যক্তি আসলে নামাজের মধ্যে নয়, কোনো কাজ করছে। তো এই কাজ, এই বিষয়টাকেই মূলত বলা হয় আমলে কাসির। আর আমলে কাসির নামাজ ভঙ্গ করে দেয়, এটা আমাদেরকে স্মরণে রাখতে হবে। আচ্ছা, যদি তা নামাজের আমলগুলোর মধ্যেকার না হয় বা নামাজকে সংশোধন করার জন্য করা না হয়, যে কাজ সম্পাদনকারীকে দূর থেকে দেখতে এমন মনে হয় যে সে নামাজের মধ্যে নেই, বরং যদি ধারণাও প্রবল হয় যে সে নামাজে নেই, তবে তাই হবে আমলে কাসির। আর যদি দূর থেকে দেখে ব্যক্তির এমন সন্দেহ হয় যে সে নামাজের মধ্যে আছে কিংবা নেই, তবে তা হবে আমলে কালিল, এর জন্য নামাজ ভঙ্গ হবে না। আমরা একটু আরও একবার শ্রবণ করে নেই যে আমলে কাসির নামাজ ভঙ্গ করে দেয় যদি তা নামাজের আমলগুলোর মধ্যকার না হয় বা নামাজকে সংশোধন করার জন্য করা না হয়। যে কাজ সম্পাদনকারীকে দূর থেকে দেখতে এমন মনে হয় যে সে নামাজের মধ্যে নেই, বরং যদি ধারণাও প্রবল হয় যে সে নামাজে নেই, তবে তাই হবে আমলে কাসির। অর্থাৎ আপনি নামাজ পড়ছেন আর বারবার আপনি হাত নাড়িয়ে টুপি ঠিক করছেন, আপনি আপনার জামা ঠিক করছেন, বা এই যাবতীয় যে কাজগুলো রয়েছে আপনি এমনভাবে সেগুলো করছেন, কারণ দূর থেকে একজন ব্যক্তি মনে হবে এটা স্বাভাবিক যে সে নামাজের মধ্যে নেই। স্বাভাবিকভাবে হাত যদি আমরা এভাবে নিয়ে করতে থাকি, আমার টুপি পরে গেছে, আমি দুই হাত দিয়ে তুলি এরকমভাবে, তো দূর থেকে একজন দেখে বলবে সে নামাজের মধ্যে নেই। নামাজের মধ্যে তো ব্যক্তি এমন করতে পারে না, কেন? নামাজ তো খুশু ও খুজু শিখায়, নামাজ তো বিনয় শিখায়, আর শিখাবে না কেন? রবের সামনে যে ব্যক্তি দাঁড়াচ্ছে সে কীভাবে নড়াচড়া করতে পারে, সে কীভাবে কাপড় নিয়ে খেলাধুলা করতে পারে? তো একজন ব্যক্তি স্বাভাবিকভাবে দূর থেকে তখন ভাববে যে সে ব্যক্তি নামাজের মধ্যে নেই। তো এমন যদি কেউ মনে করে আর কাজ যদি এরকমই হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে আমলে কাসির, আর আমলে কাসিরের মাধ্যমে কী হবে? নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর যদি এমনটা না হয়, সন্দেহ হয় যে শীতলতা আছে, স্থির আছে, কিন্তু তারপরও মাঝে মধ্যে তার অ্যাক্টিভিটিস এরকম যে নামাজের মধ্যে আছে নাকি নামাজ ছাড়া আছে, বোঝা কষ্ট হয়ে যাচ্ছে, তো এই বিষয়টাকে মূলত বলা হবে আমলে কালিল। আর আমলে কালিল দ্বারা নামাজ ভঙ্গ হয় না। আমরা এই বিষয়টা একটু নিজের উপর ভেবে দেখি যে আসলে আমি কিভাবে কি করছি, মানুষ দেখলে দূর থেকে আমাকে কি বলবে, বা আমি যে কাজগুলো করছি অন্য ব্যক্তি যদি এইভাবে নামাজ আদায় করতো আমি তাহলে তাকে দেখে কি মনে করতাম। এটা হচ্ছে একটা পরিমাপ করার একটা সহজ উপায় যে আমি যে বিষয়গুলো করছি সেই বিষয়গুলো আমি অন্যকে নিয়ে একটু ভাবি, তখন আমি তার দিকে কিভাবে আঙ্গুল তুলতাম যে আপনি নামাজই পড়েননি, আপনি তো নামাজের মধ্যে এরকম এরকম করেছেন, তো আল্লাহ সামনে দাঁড়িয়ে আপনি এই কাজগুলো কিভাবে করতে পারেন। তো আমি তো হাজারটা প্রশ্ন তার সামনে ছুড়ে দিতাম। তো অনুরূপভাবে আমি সেই প্রশ্নগুলো নিজেকেও করি যে এই যে কাজগুলো আমি নামাজের মধ্যে করেছি, এটা কি যদি অন্য কেউ করতো তখন আমি তার ব্যাপারে কি ধারণা করতাম, তাকে কি আমি নামাজের মধ্যে গণ্য করতাম, সামিল করতাম? তো এভাবে যদি আমি নিজেকে প্রশ্ন করি তাহলে আশা করি সুন্দর একটা সহজ একটা অ্যান্সার আমরা পেয়ে যাব। অর্থাৎ আমলে কাসির কেন করা যাবে না, আমলে কাসির কেন করা যাবে না, এর কারণ হচ্ছে একটু আগে আমরা শুনেছি হাদিসের মধ্যে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না হাদিহি সালাতা লা ইয়াসলুহু ফীহা শাইউম মিন কালামিন নাস, নিশ্চয়ই এই নামাজে মানুষের কথাবার্তা বলা সাজে না। তো মানুষের যে কথাবার্তা সাধারণ দৈনন্দিনভাবে যে কথাবার্তাগুলো রয়েছে এগুলো যেমন নামাজের মধ্যে সাজে না, অনুরূপভাবে স্বাভাবিক যে মানুষের কাজকর্ম রয়েছে নামাজের বাইরে যেগুলো আমরা করে থাকি সেগুলোও কিন্তু নামাজের মধ্যে সাজে না। তো এই জন্য আমরা কি করতে পারবো না, এই কাজগুলো করতে পারবো না। তো মুহাদ্দিসেন বলেন নামাজের বাইরের যে কাজ বা নামাজের প্রকৃতির সাথে সাংঘর্ষিক তাই এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। অর্থাৎ যেমনভাবে কথাবার্তা বলা অনুরূপভাবে কাজকর্ম উভয়টাই এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আরও একটি অন্যতম বিষয় হচ্ছে নামাজের মধ্যে কোরআন দেখে দেখে পাঠ করা। কোরআন তেলাওয়াত নামাজের ফরজসমূহের মধ্যে একটি রয়েছে, কোরআন তেলাওয়াত না করলে নামাজই হবে না। তো সেই কোরআন তেলাওয়াত আমাকে করতে হবে, তবে সেটা মুখস্থ, যা আমি মুখস্থ করেছি সেটা আমাকে কি করতে হবে, তিলাওয়াত করতে হবে। দেখে দেখে তিলাওয়াত করলে চলবে না। তো এ ব্যাপারে মাসালা কি রয়েছে যে কোরআন শরীফ থেকে কোনো আয়াত কিংবা কোনো কাগজ বা মেহরাব ইত্যাদিতে লিখিত স্থান হতে দেখে দেখে কোরআন তিলাওয়াত করা, অবশ্য যদি এমন হয় যে মুখস্থ তিলাওয়াত করছে এ সময় কোরআনের আয়াত বা মেহরাব ইত্যাদির উপর শুধু দৃষ্টি থাকে তবে কোনো ক্ষতি নেই। যদি এমন হয় কোনো কাগজ ইত্যাদির উপর আয়াত লেখা রয়েছে, কেউ তা দেখলো এবং বুঝে ফেললো কিন্তু পড়লো না, এমন অবস্থায় কোনো ক্ষতি নেই। অর্থাৎ কোরআন শরীফ থেকে কোনো আয়াত কিংবা কোনো কাগজ বা মেহরাব ইত্যাদিতে লিখিত স্থান হতে দেখে দেখে কোরআন তিলাওয়াত করা হচ্ছে নামাজ ভঙ্গের একটি কারণ, এতে নামাজ ভঙ্গ হয়ে যাবে। তো এই যে পাশাপাশি যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে, যদি এই রকম কোনো বিষয়ে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভিন্ন বিষয়। এ সম্পর্কিত আরও একটি মাসালা, ইসলামী কিতাব কিংবা ইসলামী বিষয়াদি নামাজের মধ্যে ইচ্ছাকৃত দেখা এবং ইচ্ছাকৃত পড়া হচ্ছে মাকরুহ। যদি দুনিয়াবী বিষয়াদি হয়ে থাকে তাহলে আরও বেশি মাকরুহ। সুতরাং নামাজ অবস্থায় নিজের কাছে কিতাবাদি বা লেখা বিশিষ্ট প্যাকেট ও শপিং ব্যাগ, মোবাইল ফোন বা ঘড়ি ইত্যাদি এমনভাবে রাখবেন যেন এর উপর দৃষ্টি না পড়ে, অথবা দৃষ্টিগোচর না হওয়ার জন্য সেগুলোর উপর রুমাল ইত্যাদি দিয়ে ঢেকে দেবেন। অনুরূপভাবে নামাজের সময় দেয়াল ইত্যাদির গায়ে লাগানোর স্টিকার, বিজ্ঞাপন ও ফ্রেম ইত্যাদির প্রতি দৃষ্টি দেওয়া থেকে বিরত থাকবেন। তো এখানে আমরা নামাজের মধ্যে যে জিনিসগুলো রয়েছে, বিশেষত লেখা বিশিষ্ট যে কোনো জিনিস, সেগুলোর দিকে তাকানোর ব্যাপারে আমাদেরকে নিষেধ করা হয়েছে। বিশেষত ওই বিষয় যেখানে কোরআন তেলাওয়াত লেখা আছে, কোরআন শরীফের আয়াত লেখা আছে, কারণ সেটা যদি আমি দেখে দেখে নামাজের মধ্যে তেলাওয়াত করি তাহলে আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজের মধ্যে দেখে দেখে কোরআন তেলাওয়াত করা যাবে না। কেন করা যাবে না, আসুন এই সম্পর্কে আমরা হাদিস শ্রবণ করি। প্রথমত হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রসিদ্ধ হাদিস যেটি বুখারি শরীফের মধ্যে এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা ওরকমভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম দেখেছেন নামাজ পড়তে, তো কোন সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মধ্যে দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে দেখেননি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা নামাজ আদায় করেছেন মুখস্থ তিলাওয়াত করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন হিফজ ছিল, কোরআন নাজিলই হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তিনি তো সাহেবে কোরআন। তো তিনি কি করেছেন, কোরআন না দেখে তিলাওয়াত করেছেন। এমন কি কোরআন তো আল্লাহ পাক ওইভাবেই নাজিল করেছেন যে কোনো বান্দা চাইলে সেটাকে মুখস্থ করতে পারে। আজ আমরা যদি বাংলার জমিনে দেখি হাজার হাজার হাফিজে কোরআন, কেন আল্লাহ তাআলা এটা সহজ করে নাজিলই করেছেন যেন কোনো ব্যক্তি চাইলেই মুখস্থ করতে পারে। তো সেটা আমাদেরকে করতে হবে নামাজের মধ্যেও, নামাজে আমাদেরকে মুখস্থই তিলাওয়াত করতে হবে। এমনকি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনাও রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটি সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় যেখানে তিনি নামাজে কোরআন মাজিদ দেখে পড়াকে কঠোরভাবে নিষেধ করেছেন। যেমন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু কানা ইয়ানহা আই ইউআম্মা আন-নাসু ফিল মুসহাফি ওয়া ইয়ানহা আই ইউকরা ফিল মুসহাফি ফিস সালাত, অর্থাৎ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কোরআন মাজিদ দেখে ইমামতি করতে এবং নামাজে কোরআন মাজিদ দেখে তিলাওয়াত করাকে তিনি কি করতেন, অত্যন্ত অপছন্দ করতেন। এই বিষয়টা তিনি নিষেধ করতেন যে এটা করা যাবে না। তো এ থেকে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো জলিলুল কদর একজন সাহাবী, তিনিও এই ব্যাপারে কি করতেন, নিষেধ করতেন, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো কখনো করেনি, তো সেটা কিভাবে জায়েজ হতে পারে? তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এছাড়া ইব্রাহিম নাখঈ রহমাতুল্লাহ তাআলা আলাইহি, যার ব্যাপারে প্রায় সময় বলি যে ইব্রাহিম নাখঈ হচ্ছে সেই ব্যক্তি যার কথাকে ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে দলিল হিসাবে নিয়ে এসেছেন, তিনি কি বলেছেন এই বিষয়ে, তার ব্যাপারে বলা হয় যে আন ইব্রাহিম আন্নাহু কানা ইয়াকরাহু আই ইউআম্মা ফিল মুসহাফি আও ইয়াকরা ফিহি ফিস সালাতি ওয়া কানা ইয়াকরাহু আই ইয়াতাশাব্বাহু বি আহলিল কিতাব। হযরত ইব্রাহিম নাখঈ রহমাতুল্লাহ তাআলা আলাইহি কোরআন মাজিদ দেখে ইমামতি করা বা নামাজে তা দেখে পড়াকে অপছন্দ করতেন। তিনি বলতেন এতে আহলে কিতাবদের সাদৃশ্য হয়, অর্থাৎ অমুসলিম যারা রয়েছে, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান নিয়ে আসেনি, তাদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল তারা এরকমটা করত, তো তাদের সাদৃশ্য হয়ে যায়। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা কখনো করেননি। ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে বলা হয়েছে আন্নাহু কানা ইয়াকরাহু আই ইয়াতাশাব্বাহু বি আহলিল কিতাব ইয়ানি আই ইউআম্মাহুম ফিল মুসহাফ, অর্থাৎ আহলে কিতাবের সাথে সাদৃশ্য রেখে তিনি নামাজে কোরআন দেখে পড়াকে মাকরুহে তাহরিমি বলেছেন। সুতরাং নামাজের মধ্যে আমাদেরকে কোরআন তিলাওয়াত করতে হবে, সেটা অবশ্যই মুখস্থ। কোরআন তেলাওয়াত তো অবশ্যই করতে হবে, কেননা নামাজের মধ্যে ফরজ রয়েছে কোরআন তেলাওয়াত করা, তবে সেটা করতে হবে মুখস্থ। এই জন্যই উলামায়ে কেরাম গণ বলেছেন যে বড় এক আয়াত কোনো একজন ব্যক্তির জন্য, যেটা ছোট তিন আয়াতের সমপরিমাণ, সেটা মুখস্থ করা হচ্ছে ফরজ, কেননা কোরআন তিলাওয়াত করা নামাজের মধ্যে ফরজ রয়েছে, এজন্য সেটাকে মুখস্থ করাও ফরজ করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আমরা আরও দু একটি গুরুত্বপূর্ণ মাসালা জানবো, সেটা হচ্ছে কান্নার ব্যাপারে। অনেক সময় নামাজের মধ্যে আমাদের কান্না আসে, আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াই তখন আমাদের দেখা যায় যে অনেক ধরনের দুঃখ কষ্ট আমাদের স্মরণে আসে, তখন কি করতে থাকি আমরা কান্না করতে থাকি। তো বলা হয়েছে দুনিয়াবি দুঃখ কষ্ট আপনার মনে হয়েছে আর আল্লাহর সামনে এখন আপনি আছেন আর কান্না করছেন, তো এইভাবে কান্না করা যাবে না। ব্যথা বা মুসিবতের কারণে যদি এরকম শব্দ বলি যেমন আহ উহ উফ তুফ ইত্যাদি মুখ থেকে বের হয়ে যায় অথবা কান্না করার দ্বারা শব্দ সৃষ্টি হয়ে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর যদি কান্নার সময় শুধু চোখের পানি বের হয়, শব্দ ও বর্ণ উচ্চারিত না হয় তাহলে কোনো ক্ষতি নেই। আর যদি নামাজের মধ্যে ইমামের তিলাওয়াতের কারণে কান্না করতে থাকে আর মাঝে মাঝে আরে হ্যাঁ আহ এ জাতীয় কিছু শব্দ মুখ থেকে বের হয় তবে কোনো ক্ষতি নেই, কারণ এটা হয়েছে একাগ্রতা ও বিনয়ের কারণে। যদি ইমামের সুন্দর কণ্ঠের কারণে মুগ্ধ হয়ে এসব শব্দবালি বলে তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে রোগীর মুখ থেকে যদি অনিচ্ছায় আহ শব্দ বের হয় তবে নামাজ ভঙ্গ হবে না। এভাবে হাঁচি হাই কাশি ও ঢেকুর ইত্যাদিতে যত অক্ষর অপারগ অবস্থায় অনিচ্ছাকৃতভাবে বের হয় তা ক্ষমাযোগ্য। অক্ষর বলতে হচ্ছে যেমন এক অক্ষর কোনো কারণে বের হলো, যেমন আ, উদাহরণস্বরূপ এক এখানে একটি অক্ষর রয়েছে। এখন কাশি দিতে গিয়ে ঢেকুর দিতে গিয়ে বা হাঁচি দিতে গিয়ে এক অক্ষর নয় বরং একাধিক অক্ষর বেরিয়েছে, যেমন আহ, তো এখানে দুটি অক্ষর আ এবং খ, তো দুটি অক্ষর বের হয়েছে। তো বলা হচ্ছে হাঁচি কাশি ও ঢেকুর ইত্যাদিতে দিতে গিয়ে যদি দুই অক্ষর বা এর চেয়েও বেশি অক্ষর বেরিয়ে পড়ে তখন আওয়াজের সাথে তাহলে সমস্যা নেই, কিন্তু এছাড়া যদি এই অক্ষর বেরিয়ে যায় দুই অক্ষর বা এরকম তাহলে কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, ফুক দিতে যদি শব্দ বের না হয় তবে তার হুকুম নিঃশ্বাসের মতোই, তাতে নামাজ ভঙ্গ হবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে ফুক দেওয়া মাকরু। আর যদি এর ফলে দুটি শব্দ বের হয় যেমন উফ, এখানে দেখেন দুটি অক্ষর রয়েছে উ এবং ফ, উফ তুফ, তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে। তো এই বিষয়টা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, বিশেষত যখন আমরা নামাজ পড়ি একটু যদি সামনে দেখি যে ধুলাবালি আছে তখন আমরা একটু ফুক দিই, ফু দিয়ে ধুলাটা সরাতে চায়, তবে সেক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যে উফ এখানে দুটি অক্ষর রয়েছে, দুটি অক্ষর যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যাবে। এরপর বলা হচ্ছে গলা পরিষ্কার করার সময় যদি দুটি অক্ষর প্রকাশ পায় যেমন আহ, তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে। অবশ্য যদি তা অক্ষমতা বা কোনো উদ্দেশ্য হয়ে থাকে যেমন শরীরের চাহিদা বা আওয়াজ পরিষ্কার করার জন্য অথবা ইমামকে লুকমা দেওয়ার জন্য হয় অথবা কেউ সামনে দিয়ে অতিক্রম করার সময় তার দৃষ্টি আকর্ষণের জন্য হয় তবে এসব কারণে কাশি দিলে কোনো ক্ষতি নেই। তো আমরা এর মধ্যে কান্না করার বিষয়টি শুনলাম যে নামাজে কান্না করা, তবে হ্যাঁ কান্না করা উচিত সেটা আল্লাহ তাআলার ভয়ে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেছেন, যেমন আন সাবিতিন আন মুতাররফিন আন আবিহি রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাআইতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ওয়া ফি সাদরিহি আযীরুন কা আযীযির রাহা মিনাল বাকাই। হযরত সাবিত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত তিনি হযরত মুতাররিফ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে এবং তিনি তার পিতা হযরত আব্দুল্লাহ ইবনে শিখির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছি তখন কান্নার কারণে তার বক্ষদেশ থেকে যাতা পেশার শব্দের মতো শব্দ আসছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেন এবং এতটাই ভিতরে অবস্থা তৈরি হতো যে যাতা পেশলে যে একটা শব্দ হয় তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর থেকে সেই শব্দটা পর্যন্ত বের হতো। আমরা চেষ্টা করি আল্লাহ তাআলার ভয়ে যে কোরআনের আয়াত পড়া হচ্ছে সেটা বুঝে কান্না করার, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তো নামাজের আহকামের মধ্যে নামাজ ভঙ্গের কারণ 29টি উল্লেখ করা হয়েছে, তো একে অনুষ্ঠানে সবগুলো বলা সম্ভব নয়। তো আমি অনুরোধ করব আমরা নামাজের আহকাম অধ্যয়ন করি, সেখানে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো মুখস্থ করি এবং আমরা সেগুলো থেকে বিরত থেকে নামাজ আদায় করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জ্ঞানারামুলে গরে দামোদের জীবন সুন্নতের পথে চলো হে খোদা, জ্ঞানারামুলে গরে দামোদের জীবন সুন্নতের পথে চলো হে খোদা।